alla bonum.
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা আজ বাংলাদেশের কয়েকটি ব্যাংকের সন্দেহজনক ঋণ সম্পর্কে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন। জনাব রাজিকুজ্জামান রতন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব রাজিকুজ্জামান রতন, বাংলাদেশে সম্প্রতি ইসলামী ব্যাংক সহ তিন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়া হয়েছে এবং এ নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
বাংলাদেশের মতো একটা দেশের জন্য এই ধরনের ঘটনা শুধু উদ্বেগজনক নয়, এটা আতঙ্কজনকও বটে। সাধারণ মানুষের কষ্টের টাকা, সাধারণ মানুষের ভবিষ্যতের স্বপ্ন হিসেবে ব্যাংকে যেটা সঞ্চিত থাকে, সেই টাকা থেকে প্রাপ্ত আয় ক্রমাগত জনগণের কমছে। এখান থেকে প্রায় 13 লক্ষ কোটি টাকার মতো ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণের মধ্যে প্রায় 1,30,000 কোটি টাকার মতো ঋণকে খেলাপি ঋণ বলা হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের 22 তারিখে বাংলাদেশ ব্যাংক প্রায় 60,000 কোটি টাকা সেগুলোকে ঋণ অবলম্বন করে দিয়েছেন। এটা শুনলে বোঝা যায় যে একটা দেশের প্রদত্ত ঋণের 9% বেশি ঋণ খেলাপি এবং খেলাপি ঋণরা মাঝে মাঝে আবার সেই ঋণ নেওয়ার দায় থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এগুলো দেখতে দেখতেই আমরা আবার দেখলাম যে একটা প্রতিষ্ঠান, একটা ব্যক্তির নামে প্রতিষ্ঠান, সে ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা তারা ঋণ নিয়েছে এবং এই ঋণের জন্য তাদের যে প্রয়োজনীয় শর্ত সেই শর্তগুলো তারা পূরণ করেনি। এটা যে কত বড় একটা আস্থার সংকট তৈরি করলো বাংলাদেশের ব্যাংকের ক্ষেত্রে এবং জনগণের আমানতের ক্ষেত্রে এটা বলে বোঝানো যাবে না। অর্থনীতিতে প্রচন্ড ধাক্কা এবং ব্যাংক সংক্রান্ত মানুষের আস্থার উপর একটা প্রচন্ড আঘাত নিয়ে এলো।
জনপ্রতন, বলা হচ্ছে ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ দেয় এবং মালিকানা পরিবর্তনের পর থেকে এই ব্যাংক ধীরে ধীরে তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে এই পথে এসেছে। ব্যাপারটা কি আসলে তাই?
ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও যে অবজারভেশনটা থাকা দরকার ছিল, যে তদারকি থাকা দরকার ছিল, সেটা তারা যথাযথভাবে করেনি। যেমন পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের প্রাক্তন গভর্নরদের মধ্যে কেউ কেউ বললেন এরকম যে কিভাবে একটা ব্যাংককে দেউলিয়া করে ফেলা হয়, তার একটা দৃষ্টান্ত হচ্ছে এই ইসলামী ব্যাংকের এই ঘটনাটা। ঋণ নেওয়ার ক্ষেত্রে যে সাধারণ নিয়মগুলো মেনে চলা দরকার সেটাও তো অনেক ক্ষেত্রে ব্যত্যয় ঘটাতে হয়েছে। ফলে খুবই সচেতন ভাবে এবং সুচতুর ভাবে একটা ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে একটা ব্যাংককে ধসিয়ে দেওয়ার এই দৃষ্টান্ত এটাই প্রথম নয়। এর আগে আমরা আরো কয়েকটা ব্যাংকের ক্ষেত্রে এরকম ঘটনা দেখি, এখন সর্বশেষ আমরা এই ঘটনাটা আবার প্রত্যক্ষ করলাম।
বাংলাদেশের ব্যাংক ঋণ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট রাজনীতিবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার রাজিকুজ্জামান রতনের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম মিউজিক বিরতির পর। আচ্ছা রাজিকুজ্জামান রতন, কেউ কেউ আশঙ্কা করছেন যে ইসলামী ব্যাংক দেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক হলেও এর সাথে যেহেতু একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল, সে কারণেই এই ব্যাংকটিকে ধীরে ধীরে দেউলিয়া ঘোষণার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার কি মনে হয়?
শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, এর আগে আমরা বেশ কয়েকটা ব্যাংক এরকম ধসে যেতে, বসে যেতে, দেউলিয়া হয়ে যেতে দেখলাম। আইনগত ভাষার দিক থেকে হয়তো দেউলিয়া হয়নি, বাস্তবে ব্যাংকগুলো বসে, সেই ব্যাংকগুলোর নাম একদম মুখে মুখে সবার ঘুরত। এক সময় বেসিক ব্যাংক কিভাবে লুটপাটের শিকার হয়ে গেল, কিংবা ফার্মার্স ব্যাংক কিভাবে কিংবা মধ্যবর্তী ব্যাংক, এই সমস্ত ব্যাংক। ফলে আমরা মনে করি যে এটা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো একদম অনিয়ন্ত্রিত লুটপাটের শিকার হয়েছে। প্রথমত তাদের পরিবর্তন করা হয়েছে, তাদের কাঠামোগত বিন্যাস, পরিচালনা পদ্ধতি, পরিচালক নিয়োগ এগুলোতে। দ্বিতীয়ত হচ্ছে যে কখনো কখনো বাইরে থেকে ব্যবস্থাপক নিয়োগ, অথবা কখনো কখনো আমরা জাতীয় পর্যায়ের ব্যাংক যেমন জনতা ব্যাংকেও নিয়ম বহির্ভূত ভাবে 5,000 কোটি টাকা ঋণ দেওয়ার খবরও আমরা দেখেছি, যে ঋণের ধাক্কাটা এখনো জনতা ব্যাংক সামাল দিয়ে উঠতে পারেনি। এরকম কত উদাহরণ দেখা যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশ্রয়ে থাকলে, প্রশ্রয়ে থাকলে কিংবা সহায়তা থাকলে যে কোনো ধরনের আর্থিক দুর্নীতি করার একটা সুযোগ তারা পেয়ে যাচ্ছে। এবং রাজনীতিতে যেমন জবাবদিহিতার অনুপস্থিতি, এমনি অর্থনীতিতেও সেই জবাবদিহিতা, যেটাকে অ্যাকাউন্টেবিলিটি বলে, সেটার একটা অনুপস্থিতি।
ব্যাংক ঋণ সম্পর্কে জনাব রতন, শেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী, তা দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থায় কি ধরনের প্রভাব ফেলতে পারে?
এর একটা বহুমাত্রিক প্রভাব পড়বে। একটা ধরুন যে যারা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে তারা কোন ধরনের পথে, সেগুলো যদি দেখি তাহলে বোঝা যাবে তারা প্রথমত সরকার ঘনিষ্ঠ প্রতিষ্ঠান, দ্বিতীয়ত তাদের অনেকেই খাদ্যপণ্য ব্যবসার সঙ্গে যুক্ত, তৃতীয়ত এর মধ্যে দিয়ে ব্যাংকের উপরে যে সাধারণ মানুষের আস্থা সেই জায়গাটাও একটু ধাক্কা দিয়ে। খাদ্যপণ্যের সঙ্গে যেহেতু যুক্ত, ফলে খাদ্যপণ্যের বাজারটাকে একচেটিয়া নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা। সরকার ঘনিষ্ঠ বলে তারা যেকোনো কাজ যেকোনো সময় যেকোনো ভাবে করতে পারে, এই ধরনের একটা বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে। আর ব্যাংক থেকে 30,000 কোটি টাকার মতন টাকা নিয়ে যাওয়া যায়, এই ধরনের মানে বার্তাটা ব্যাংকের প্রতি জনগণের আস্থার জায়গা একটা চিপ ধরিয়ে দেয়। সবচেয়ে বড় যে সংকটটা হয়, জনগণের আমানতের টাকা মুসলিম মানুষের হাতে কোন ধরনের তদারকি ছাড়াই চলে যেতে পারে। সবচেয়ে যে বড় যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো একটা অবৈধ বিষয় ক্রমাগত এবং ঘন ঘন ঘটতে থাকলে এটা অর্থনীতির সঙ্গে সঙ্গে জনগণের নীতিগত চরিত্রটাকেও ধসিয়ে দেয়, যে ক্ষমতা থাকলে যে কোনো ভাবে অর্থনৈতিক সুবিধা নেওয়া যায়। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, অবৈধ উপার্জন এবং দুর্বৃত্তায়িত রাজনীতির একটা বড় দৃষ্টান্ত দাঁড়িয়ে যায় এটা।
জনাব রাজিকুজ্জামান রতন, ব্যাংক ঋণ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ। রেডিও তেহরানের অসংখ্য শ্রোতা বন্ধুদেরকে।